کربلا شہید تو مادر سلام معافتی مار پریو بھجن دیر سلام
الحمد للہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنی চ্যানেলের দর্শকবৃন্দ প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমাবারে আমার প্রতি 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ মাফ করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও একবার কারবালা হতে শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। গত পর্বে আমরা শুনেছিলাম যে ইয়াজিদ বাহিনী কারবালার প্রান্তরে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে হয়তো আপনি ইয়াজিদের বাইয়াত গ্রহণ করুন, নতুবা আমাদের সাথে যুদ্ধ করুন। এরপর এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার পরিজনের সাথে কিরূপ আচরণ করেছিল, আজ আমরা এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইয়াজিদ বাহিনীর চিন্তাধারা এত জঘন্য রূপ ধারণ করলো যে 7ই মুহররম থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার প্রিয়জনদের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। প্রায় 4000 সৈন্য ফোরাত নদীর তীরে এই কাজে নিয়োজিত করল। এদের মধ্যে 2000 ছিল স্থলবাহিনী আর 2000 ছিল অশ্বারোহী। তাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল যে এদেরকে যেন 1 ফোঁটা পানীয় নিতে দেওয়া না হয়, সে মতে তারা পানি বন্ধ করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 83 জন কাফেলার মধ্যে দুগ্ধপোষ্য শিশু ছিল এবং পর্দানসীন মহিলাও ছিলেন। তাদের মোকাবিলা করার জন্য 22000 সৈন্য এসেছে। কি আশ্চর্য, 83 জনের মোকাবিলায় 22000 সৈন্য, আবার এই 83 জনের মধ্যে শিশু ও মহিলা রয়েছে। অথচ এদের মোকাবিলায় যে 22000 সৈন্য তারা সবাই যুবক এবং সকল সকল প্রকারের অস্ত্র শস্ত্রে সজ্জিত, এরপরও তারা পানি বন্ধ করে দিল, কারণ তাদের ধারণা এদের যদি পানি বন্ধ করে যুদ্ধ করে তাহলে সম্ভবত আমরা 22000 হয়েও মোকাবিলা করে কামিয়াব হতে পারবো না। অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন শৌর্য বীর্যের অধিকারী ছিলেন যে তারা চিন্তা ভাবনা করলো যদি এদেরকে পানি পান করার সুযোগ দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো আমরা 22000 হয়েও তার সাথে মোকাবিলা করতে সক্ষম হব না, তাই পানি তারা বন্ধ করে দিল। এটা জুলুমের উপর জুলুম ছিল। আফসোস, ওনার জন্যই পানি বন্ধ করে দিল। যিনি সাকিয়া কৌসার সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের নাতি, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, কোন এক উর্দু কবি এ প্রসঙ্গে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, হাকিম কা ইয়ে হুকম থা কে পানি বশর পিয়ে, ঘোড়ে পিয়ে, উট পিয়ে, এহলে হুনর পিয়ে, সব পিয়ে, চরিন্দ পরিন্দ পিয়ে, মনা তুম না কিজিও, মগর এক ফাতিমা কে লাল কো পানি না দিজিও। অর্থাৎ হাকিমের নির্দেশ ছিল, মানুষ, জীব জন্তু, গরু ছাগল, পশু পাখি সবাই এই নদীর পানি পান করবে, তোমরা বাধা দিও না। কিন্তু হযরত ফাতিমা তু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছেলেকে পানি পান করতে দিও না। যেই ফরাত নদীর পানি সবার পান করার অনুমতি ছিল, জীব জন্তু পশু পাখি কারো জন্য বাধা ছিল না, কিন্তু সেই ফরাত নদীর পানি পান করা থেকে বাধা দিল সাকিয়া কৌসার, যিনি কেয়ামতের দিন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌসারের পানি পান করাবেন, সেই সাকিয়ে কৌসারের দৈত্রকে তারা পানি পান করতে দিল না। আল্লাহ আল্লাহ, যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে পানি বন্ধ করে দেয়া হয়েছে, তখন তিনি ঘোড়ায় আরোহণ করে ইয়াজিদের সৈন্য বাহিনীর নিকট গেলেন এবং তাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে একান্ত যুক্তির মাধ্যমে বুঝালেন, জুলুম অত্যাচার থেকে বিরত থাকো, আমাদের রক্ত দ্বারা তোমাদের হাতকে রঞ্জিত করো না, জেনে শুনে কোনো মুমিনকে হত্যা করা মানে জাহান্নামকে নিজের ঠিকানায় পরিণত করা। আমি হলাম তোমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, যার কালেমা তোমরা পড়ো, আর এই মুহূর্তে আমি ছাড়া তোমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দৌহিত্র নেই, আর আমার সম্পর্কে তোমরা ভালো মতে জানো, আমি ওই হুসাইন যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসান হুসাইন বেহেশতের নৌজওয়ানদের সর্দার, আমি সেই হুসাইন, যখন নিজ মায়ের কোলে ক্রন্দন করতাম তখন আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওগো ফাতেমা, ওকে কাঁদাইও না, কারণ কাঁদলে আমার খুবই কষ্ট হয়। দেখো, যখন প্রিয় আপন মায়ের কোলে আমার কান্নাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কষ্টদায়ক ছিল, এখন তোমরা যদি আমাকে ভিন্ন দেশে কষ্ট দাও এবং আমার রক্ত দ্বারা তোমাদের হাতকে রঞ্জিত করো, আমার ছেলে মেয়েদেরকে শোকাভিভূত করো, তাহলে কল্পনা করে দেখো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিরকম কষ্ট পাবেন, আর যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেবে ওর পরিণাম সম্পর্কে তোমরা পবিত্র কোরআনেই পড়েছ। নিশ্চয়ই যেসব ব্যক্তি আল্লাহ ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, তাদের প্রতি দুনিয়া ও আখিরাতে খোদার লানত, এবং আল্লাহ তাদের জন্য খুবই কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্দোষ প্রমাণ করার উদ্দেশ্যে অকাট্য যুক্তির মাধ্যমে বুঝালেন যে জুলুম অত্যাচার থেকে বিরত থেকো এবং আমার রক্ত দ্বারা তোমাদের হাত রঞ্জিত করো না, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমাদের সন্তানাদি হত্যা করিনি, তোমাদের প্রতি কোনো অত্যাচার করিনি, আমি তো কুফাবাসীর আহ্বানে এসেছি, তারা যখন বিশ্বাসঘাতকতা করলো আমাকে চলে যেতে দাও, তার এ হৃদয় বিদারক বক্তব্য ওদের মনে কোনো প্রভাব বিস্তার করলো না, ওদের কপালে জাহান্নাম অবধারিত ছিল। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকুল আবেদন তাদের মনে কোনো রেখাপাত করলো না, বরং তারা হই হুল্লা শুরু করে দিল এবং বলতে লাগলো, আমরা আপনার বক্তৃতা শুনতে আসিনি, নাউজুবিল্লাহ। তারা কি বলল, হয় ইয়াজিদের বায়াত গ্রহণ করুন অথবা যুদ্ধের জন্য প্রস্তুত হন। তিনি বললেন, আমি আমার পক্ষে যা প্রমাণ করার ছিল তা প্রমাণ করলাম, যেন কাল কিয়ামতের মাঠে তোমাদের এই কথাটুকু বলার সুযোগ না থাকে। ইয়া আল্লাহ, আমাদের জানা ছিল না, আমাদের কেউ বুঝায়নি, এখন আর তোমরা খোদার দরবারে এ ধরনের কোনো আপত্তি পেশ করতে পারবে না, এখন সব প্রমাণিত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যা প্রমাণ করার ছিল তা প্রমাণিত হয়ে গিয়েছে, এখন তোমাদের যা ইচ্ছা তা করো। মহরমের 9 তারিখ আসলো এবং ইয়াজিদি বাহিনীর মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। এটা পূর্ণ যুদ্ধ ঘোষণার পূর্বাভাস ছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সঙ্গীকে ওদের কাছে পাঠালেন এবং বললেন, ওদেরকে গিয়ে বলো আমাদেরকে যেন এক রাত্রি সময় দেয়। ইয়াজিদি বাহিনী এই কথাটি গ্রহণ করলো এবং এক রাত্রির সুযোগ দিল। 10 তারিখের রাত্রি হলো, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গীদের সবাইকে একত্রিত করলেন এবং বললেন, আমার প্রাণপ্রিয় সাথীরা, আমি তোমাদের সকলের প্রতি আন্তরিকভাবে সন্তুষ্ট। আমি সানন্দে তোমাদেরকে অনুমতি দিচ্ছি যে আজ রাত্রে তোমরা যে যেদিকে পারো চলে যাও। এই সব ইয়াজিদি বাহিনীর লোকেরা আমার রক্ত পিপাসু, এরা একমাত্র আমার রক্তেই পরিতৃপ্ত হবে। তোমরা চলে যাও, তোমাদের জান বেঁচে যাবে। কিন্তু তার সাথীদের মধ্যে একজনও যেতে রাজি হলো না, বরং বললেন, এই নাজুক সময়ে আপনাকে শত্রুদের হাতে সপর্দ করে কিভাবে চলে যেতে পারি? এরকম পরিস্থিতিতে যদি আপনাকে ফেলে আমরা চলে যাই, কাল কেয়ামতের মাঠে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মুখ দেখাবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমরা নিজেদের জানকে আমার প্রিয় দৌহিত্র হুসাইন এর জান থেকে প্রিয় মনে করেছ এবং তোমরা আমার দৌহিত্রকে শত্রুদের অস্ত্রের মুখে সপর্দ করে চলে গেছো। না না না, কিছুতেই আমরা আপনাকে ফেলে যেতে পারি না, আমরা আপনার সাথেই থাকব এবং আমরা আমাদের জানকে পতঙ্গের মতো উৎসর্গ করব। যখন কেউ যেতে রাজি হলো না, তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে শুনো, যদি তোমরা হুসাইনের সাথে থাকার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হও, তাহলে তোমরা ধৈর্য এবং আত্মবিশ্বাসে সীসা ঢালা প্রাচীরের মতো অটল হয়ে যাও, এমন দৃঢ় ও অচল পাহাড়ের মতো হয়ে যাও যেন জুলুম অত্যাচারের বিভীষিকা তোমাদের পদস্খলন ঘটাতে না পারে। বাতিলের সাথে মোকাবিলা করার সময়টা হলো আমাদের পরীক্ষার সময়। আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে পরীক্ষা নিয়ে থাকে। এখন আমাদের সামনে মুসিবতের পাহাড়, সমস্ত দুঃখ দুর্দশা আমাদেরকে ধৈর্য সহকারে অতিক্রম করতে হবে, আল্লাহর রাস্তায় অটল থাকতে হবে এবং এভাবে অটল থেকে শাহাদাতের শরবত পান করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ রেখে যেতে হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা তার সাথীদের মধ্যে যথেষ্ট ধৈর্য শক্তি সৃষ্টি করলো। তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সকল সাথী তার জন্য জান কুরবান করতে প্রস্তুত হয়ে গেলেন। তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সকল সাথী শাহাদাত বরণের জন্য অনুপ্রাণিত হয়ে গেলেন এবং ধৈর্য ও ত্যাগ স্বীকারের জন্য দৃঢ় পাহাড় হয়ে গেলেন। রাত একটু গভীর হলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথীদেরকে বললেন, তোমরা কিছুক্ষণের জন্য বিশ্রাম করো, সকালবেলা আল্লাহর হুকুমে যা হওয়ার আছে তাই হবে। তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথীরা সবাই নিজ নিজ তাঁবুতে চলে গেলেন এবং তিনি নিজের তাঁবুতে কোরআন তিলাওয়াতে মগ্ন হলেন। কোরআন তিলাওয়াত করতে করতে তার তন্দ্রাভাব আসায় তিনি কিছুক্ষণের জন্য শুয়ে পড়লেন। তখন তিনি স্বপ্নে দেখলেন যে তার নানাজান তশরিফ এনেছেন এবং তাকে কোলে নিয়ে নিলেন এবং তার বুকে হাত রেখে বললেন, আল্লাহুম্মা আতিল হুসাইন সবরাম ওয়া আজরা, হে আল্লাহ, হুসাইনকে ধৈর্য ও পুণ্য দান করো। এবং হুসাইনকে আরো বললেন, তোমার উপর যা হচ্ছে তা থেকে আমি বেখবর নই, আমি সব কিছু দেখছি। নানু, তোমার বিরুদ্ধে যারা তলোয়ার তীর ইত্যাদি নিয়ে এসেছে সকলেই আমার শাফাত থেকে বঞ্চিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরকে ধৈর্য ও স্থিরতার খনি বানিয়ে চলে গেলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে তার সাথীগণ এবং পরিবার পরিজনকে স্বপ্নের কথা শুনালেন। ফজরের নামাজের পর তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ইয়া আল্লাহ, আপনার রাস্তায় আমাকে অটল রাখো মাওলা, ধৈর্য ও সহনশীলতা দান করো। হে মাওলা, জুলুম অত্যাচারের ঝড় তুফান আমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে, আপনি আমাকে অটল থাকার তৌফিক দান করুন, যেন জুলুম অত্যাচার আমাকে পদচ্যুত করতে না পারে। এভাবে তিনি মুনাজাত করেছিলেন, আর তার সাথীরা আমিন আমিন বলছিলেন। এদিকে পিপাসা কাতর আল্লাহর নেক বান্দাগণ ধৈর্য এবং সহনশীলতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন। অন্যদিকে ইয়াজিদের সৈন্যরা যুদ্ধের জন্য মহড়া দিচ্ছে। দুর্যোগের কালো মেঘে আকাশ ছেয়ে গেল, ইয়াজিদের সৈন্যরা লম্ফ ঝম্প দিতে লাগলো। তাদের মধ্যে কতক জাহান্নামি ঘোড়ায় সওয়ার হয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাঁবুর আশেপাশে চক্কর দিতে লাগলো এবং গর্ব হুঙ্কার দিয়ে বলতে লাগলো, কোনো বীর বাহাদুর থাকলে আমাদের মোকাবিলায় আসো। এভাবে তারা মোকাবিলার জন্য আহ্বান জানাতে লাগলো। ইত্তবসরে জালিমদের মধ্যে কেউ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাঁবুর দিকে তীর নিক্ষেপ করলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথীরা যারা শাহাদাত বরণ করার জন্য উদগ্রীত ছিলেন, তারা মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুমতি প্রার্থনা করলেন। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে অনুমতি দিলেন। অনুমতি পেয়ে তারা বীর বিক্রমে যুদ্ধ ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। 3 দিনের পিপাসা কাতর এবং ভুকা সঙ্গীরা সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা দেখালেন। ভুকা ও পিপাসার্থ হলে কি হবে, তারা ইমানি বলে বলিয়ান ছিলেন। এদের একজন ওদের 10 জনের থেকে অধিক শক্তিশালী ছিলেন। প্রচন্ড যুদ্ধ করে অনেক ইয়াজিদি বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে শেষ পর্যন্ত নিজেরা এক এক করে শাহাদাত বরণ করেন। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চক্ষুর সামনে তার এই 50 জন সাথীর শাহাদাত বরণ দেখলেন। এত কিছু দেখার পরও তিনি ধৈর্যচ্যুত হলেন না। তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথীদের বুকে তীর নিক্ষেপ অবলোকন করেছেন আর বলছেন, রদিতা বিকদাইকা, অর্থাৎ মাওলা, আমি আপনার ইচ্ছে এবং আপনার সিদ্ধান্তের উপর রাজি। 50 জন সাথীর শহীদ হওয়ার পর তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মুষ্টিময় কয়েকজন আপনজন ছাড়া আর কেউ রইল না। দেখলেন তো মাদনী চ্যানেলের দর্শক বৃন্দ, যে ইয়াজিদি বাহিনী তারা কিভাবে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানি বন্ধ করার জন্য, তাকে পিপাসার্থ রাখার জন্য ফুরাত নদীর মধ্যে 4,000 সৈন্যকে নিযুক্ত করলো। আবার তারা তাদের সৈন্যরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর চারপাশে গর্ব ও দাম্ভিকতার সাথে তারা যুদ্ধের জন্য তারা আহ্বান করেছে। কিন্তু ইমাম হুসেন যুদ্ধের জন্য আহ্বান করেননি, তিনি তো এসেছিলেন মীমাংসার জন্য। কিন্তু এরা মীমাংসার বিনিময়ে তারা যুদ্ধের জন্য তারা আহ্বান করেছে। মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, ইনশাআল্লাহ আজ্জাবাজাল্লা আজ এই পর্যন্ত, এবং আগামী পর্বে আবার যে 10ই মহরম ইমাম হুসেনের কিভাবে শাহাদত হয়েছে আমরা এ সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জাবাজাল্লা আলোচনা করব। আজ এই পর্যন্ত, ততক্ষণে আপনারা মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমিন বিজাহিন নবিল আমিন ও সাল্লাহ তালা আলহি ওসাল্লাম সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ।
কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতিমার প্রিয়।